শুভ সন্ধ্যা, আমি তাহিরা কিবরিয়া, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। এখন ওয়াশিংটনে বুধবার দুপুর আর বাংলাদেশ ও ভারতে বুধবার রাত। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে আসিয়ান সম্মেলনে রোহিঙ্গা প্রসঙ্গ।
35তম এই সম্মেলনে রোহিঙ্গা ইস্যু প্রাধান্য পাবে এমনটাই আশা করা হচ্ছে।
কাশ্মীরের সহিংসতা সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়,
এই হত্যার ঘটনা পূর্ব পরিকল্পিত বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অন্যান্য বিষয় সহ রয়েছে আজকের নিয়মিত পরিবেশনা হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় অভিবাসন ও মানব পাচার। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি। প্রতিনিধি পরিষদে অভিশংসন তদন্তকারী কমিটি পররাষ্ট্র মন্ত্রণালয় ইউক্রেনের দুইজন বিশেষজ্ঞের কাছে ইউক্রেন বিষয়ে তাদের সাক্ষ্য শুনবেন। একদিন আগে হোয়াইট তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে তদন্ত করতে ইউক্রেনকে অনুরোধ করেন। ওই সেনা কর্মকর্তা তৎক্ষণাৎ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি সম্পর্কে অবগত করেন। লেফটেন্যান্ট কর্নেল আলেকজান্ডার ভিন্ডম্যান প্রতিনিধি পরিষদের কমিটিকে মঙ্গলবার জানান, 25 জুলাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডিমির জেলেন্সকির মধ্যকার টেলিফোন আলাপ যারা শুনেছেন তাদের মধ্যে তিনিও একজন। ভিন্ডম্যান বলেন, তিনি ওই টেলিফোন আলাপ শুনে উদ্বিগ্ন হয়ে পড়েন, করার জন্য বিদেশি সরকারের কাছে অনুরোধ করা অনুচিত হয়েছে। যুক্তরাষ্ট্র সরকারের প্রতি ইউক্রেনের সমর্থনে কি প্রভাব পড়বে তা নিয়ে তিনি চিন্তিত হয়ে পড়েন। প্রতিনিধি পরিষদে ডেমোক্রেট দল ট্রাম্প জেলেন্সকি টেলিফোন আলাপের বিষয়টি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের পক্ষে ইউক্রেন হস্তক্ষেপ করেছিল কিনা তা তদন্ত করতে কিয়েভের সাহায্য চেয়েছিলেন ট্রাম্প, এবং 2020 সালের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন এবং তার ছেলে হান্টার বাইডেন, যিনি ওই সময় ইউক্রেনের একটি গ্যাস কোম্পানিতে চাকুরিরত ছিলেন, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করতে বলেন ট্রাম্প। তবে এখনও পর্যন্ত এই অভিযোগ প্রমাণিত হয়নি। তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছেন, শুক্রবার সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে তুরস্ক রাশিয়ার যৌথ সামরিক মহড়া শুরু হবে। এর আগে দুই দেশের মধ্যে সিরিয়ার কুর্দি যোদ্ধাদের ওই অঞ্চল থেকে প্রত্যাহার করে নেওয়ার বিষয়ে চুক্তি হয়। আজ বুধবার জাতীয় টেলিভিশনে প্রচারিত ভাষণে এরদোয়ান জানান, শুক্রবার যৌথ স্থল মহড়া দিয়ে শুরু করা হবে। কুর্দি মিলিশিয়া বাহিনীকে ওই অঞ্চল থেকে সরে যেতে 4 দিনের সময়সীমা দেওয়া হয়, যা গত মঙ্গলবার শেষ হয়। গত সপ্তাহে রাশিয়ার কৃষ্ণসাগর অবসর বিনোদনের শহর সোচিতে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের নিয়ন্ত্রণ ভাগাভাগির বিষয়টি চূড়ান্ত হয়। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী জানান, কয়েক হাজার সিরীয় কুর্দি যোদ্ধা ওই অঞ্চল ত্যাগ করেছে। তবে এরদোয়ান বলেন, তার কাছে তথ্য রয়েছে যে এখনও ওই অঞ্চলে কুর্দি যোদ্ধা রয়েছে। তিনি বলেন, তুরস্ক স্থল মহড়া শুরু করার পর এর যথাযথ উত্তর দেওয়া হবে। পাকিস্তানের কর্তৃপক্ষ ইসলামাবাদে বৃহদায়তনের সরকার বিরোধী কাফেলা পৌঁছানোর আগে নিরাপত্তা জোরদার করেছে। ইসলামাবাদের রেড জোন, যেখানে সরকারি কার্যালয়, সংসদ ও বিদেশি দূতাবাস অবস্থিত, সেই স্থানে এই আন্দোলনের কাফেলা যাতে পৌঁছতে না পারে সেজন্য এই পদক্ষেপ নিয়েছে। জামিয়াত উলেমা ইসলাম পার্টির নেতা মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বে মোটরগাড়ি ও ট্রাকের একটি কাফেলা রবিবার এই করাচি থেকে এই কাফেলা থেকে রওনা হয়ে লাহোর হয়ে ইসলামাবাদের উদ্দেশ্যে যাচ্ছে। পাকিস্তান কর্তৃপক্ষ ওই র্যালির জন্য একটি বিশেষ স্থান নির্ধারণ করে রেখেছে। প্রধানমন্ত্রী ইমরান খান দেশের দুর্বল অর্থনীতি চাঙা করতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করেন মাওলানা রহমান এবং পদত্যাগের দাবি জানান। ইমরান খান এই অভিযোগ অস্বীকার করেছেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের পাশ করা আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে তুরস্ক। তুরস্কের কর্মকর্তাদের বিরুদ্ধে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে অভিযানে জড়িত থাকার কারণে তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করার আহ্বান এবং অটোম্যান তুরস্কদের আর্মেনীয়দের ওপর বর্বর হামলাকে গণহত্যা হিসেবে আখ্যা দেওয়ার বিল পাশ করা হয় প্রতিনিধি পরিষদে। মঙ্গলবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এই দ্বিপক্ষীয় বিলটি অনুমোদন হবার পর তুরস্কে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডেভিড স্যাটারফিল্ডকে তলব করেছে। এই বিলটি প্রতিনিধি পরিষদে 403 ভোটে পাশ হয়। তবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে এই পদক্ষেপ সম্পর্কে জানিয়েছে, এটি আমাদের নেটো জোটের চেতনার সঙ্গে বেমানান, এবং বলেছে অসতর্কভাবে আইন প্রণেতারা তাদের আড়ম্বরপূর্ণ ভাষা ও কর্মকাণ্ডের মাধ্যমে জঙ্গি গোষ্ঠীকে বৈধতা দিয়েছে। তুরস্ক সিরীয় কুর্দিদের কুর্দি বিদ্রোহীদের মিত্র মনে করে, যারা কয়েক দশক ধরে তুরস্কের ভেতরে স্বায়ত্তশাসনের জন্য যুদ্ধ করে যাচ্ছে। আসিয়ানভুক্ত দেশগুলোর সরকার প্রধানরা আগামীকাল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এক শীর্ষ সম্মেলনে মিলিত হচ্ছেন। 35তম এই সম্মেলনে রোহিঙ্গা ইস্যু প্রাধান্য পাবে এমনটাই আশা করা হচ্ছে। এ সম্পর্কে ঢাকা থেকে আরো জানাচ্ছেন আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
ধারণা করা হচ্ছে আগামীকাল এই শীর্ষ সম্মেলনে রোহিঙ্গা ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনার পর 5ই নভেম্বর একটি আনুষ্ঠানিক বিবৃতি আসবে। গত সম্মেলনে দেয়া এক বিবৃতিতে থাইল্যান্ড জানিয়েছিল রাখাইনে সকল সম্প্রদায়ের জন্য নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। থাইল্যান্ড আসিয়ানের বর্তমান চেয়ারম্যান দ্য রাখাইন অ্যাডভাইজরি কমিশন এক সুপারিশে সহায়ক পরিস্থিতি তৈরিতে আসিয়ানের সমর্থনের একটি প্রতিচিত্র তৈরি আহ্বান জানিয়েছে। ওদিকে ঢাকায় রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের প্রতিনিয়ত মিথ্যা অপপ্রচারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে ভাষান্তরে যেতে আগ্রহী রোহিঙ্গাদের তালিকা প্রণয়নের কাজ চলছে। কক্সবাজার থেকে জানাচ্ছেন মোয়াজ্জেম হোসেন শাকিল।
বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, ইতিমধ্যে বেশ কয়েক হাজার রোহিঙ্গা সেই তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করেছেন। কুতুপালং এর 17 নম্বর ক্যাম্প থেকে একজন মাত্র রোহিঙ্গা বাসানচরে যেতে তালিকাভুক্ত হয়েছেন। তবে বাসানচরে যাওয়ার চেয়েও মিয়ানমারে ফিরে যেতে আগ্রহের কথা জানিয়েছেন তালিকাভুক্ত সেই রোহিঙ্গা সৈয়দ করিম। বাংলাদেশ বাসানচরে রোহিঙ্গা স্থানান্তরের প্রস্তুতি সম্পন্ন করলেও এখনও জাতিসংঘের সম্মতি মিলেনি। শেষ পর্যন্ত জাতিসংঘের সম্মতিতে 1 লক্ষ রোহিঙ্গা বাসানচরে স্থানান্তর হলেও রোহিঙ্গা সমস্যা সমাধানে তেমন কোনো সুফল দেখছেন না বিশ্লেষকরা।
এই প্রতিবেদনের পূর্ণাঙ্গ সংস্কার শুনবেন বিশ্ব সংবাদের পর।
আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
গতকাল সন্ধ্যায় জম্মু কাশ্মীরের কুল গ্রামে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন বাংলার 5 জন শ্রমিক। তারা সকলেই ছিলেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বাসিন্দা। এই হত্যার ঘটনা পূর্ব পরিকল্পিত বলে দাবি করলেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সম্পর্কে আরো জানাচ্ছেন কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
জম্মু কাশ্মীর থেকে 370 অনুচ্ছেদ প্রত্যাহারের পর আইন শৃঙ্খলা রয়েছে কেন্দ্রের নিয়ন্ত্রণে, সে কথা মনে করিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন, কাশ্মীরে এখন কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নেই, আইন শৃঙ্খলা ভারত সরকারের হাতে, আমরা তদন্ত চাই, তাহলে আসল সত্যিটা বেরিয়ে আসবে। সম্পূর্ণ তথ্য জানতে ইতিমধ্যে তিনি দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের এডিজি সঞ্জয় সিংহকে দায়িত্ব দিয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। মুর্শিদাবাদের শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়াতে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণাও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবারের সঙ্গে দেখা করতে মুর্শিদাবাদে গিয়েছেন তৃণমূলের বিধায়ক ও সাংসদরাও। নিহতদের পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়েছেন মুর্শিদাবাদ জেলার বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী ও এই নির্মম হত্যাকাণ্ডের নিন্দা করে শোক জ্ঞাপন করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ভারতের মণিপুর রাজ্যের বিদ্রোহী নেতারা ব্রিটেনে নির্বাসিত সরকার গঠনের কথা ঘোষণা করেছেন। কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর প্রতিবেদন।
ব্রিটেনে ঘাঁটি গেড়ে থাকা বিদ্রোহী মণিপুরী রাজনৈতিক নেতারা ভারত থেকে বেরিয়ে গিয়ে স্বাধীনতা ঘোষণা করেন। স্বঘোষিত স্বাধীন মণিপুরের বিদেশমন্ত্রী নরিংবম সামরজিৎ বলেছেন তারা এককভাবে মণিপুরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করছেন। গতকাল থেকেই মণিপুরের এই নির্বাসিত সরকার স্থাপিত হয়েছে ব্রিটেনে। এবার তারা জাতিসংঘের স্বীকৃতি আদায়ের জন্য চেষ্টা করবেন। তাদের আশা, বেশ কিছু দেশ স্বাধীন মণিপুরকে স্বীকৃতি দেবে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর মধ্যে অন্যতম মণিপুর আয়তনে নিতান্তই ছোট, জনসংখ্যা মাত্র 28 লক্ষ, কিন্তু জন্মলগ্ন থেকেই নানা জনজাতি অধ্যুষিত রাজ্যটি বিদ্রোহীদের নাশকতামূলক কার্যকলাপে দীর্ণ। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ক্যালিফোর্নিয়ার উত্তরের দাবানল কিছুটা শান্ত হবার পর অগ্নি নির্বাপক কর্মীরা এবার দক্ষিণের জন্য তৈরি হচ্ছেন। পূর্বাভাসে বলা হচ্ছে কয়েক বছরের মধ্যে এরকম ঝোড়ো হাওয়া বইতে দেখা যায়নি। আরও বলা হচ্ছে আগুনের শিখা লস অ্যাঞ্জেলেসের পশ্চিমে ছড়িয়ে পড়তে পারে। দুই অঞ্চলই শুষ্ক ও গরম আবহাওয়ার মধ্য দিয়ে যাচ্ছে, যা বছরের এই সময়টিতে খুব স্বাভাবিক, এবং দাবানলের আশঙ্কা অনেক মাত্রায় বাড়িয়ে দেয় এই ঝোড়ো হাওয়া। দক্ষিণের গেটি ও উত্তরের কিংকেইড আগুন 15% নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে কর্মীরা, তবে আশঙ্কা করা হচ্ছে আগামী বুধবার অথবা বৃহস্পতিবারের মধ্যে এই আগুন বেড়ে যেতে পারে। সর্বসাম্প্রতিক খবরে জানা গেছে, ক্যালিফোর্নিয়ার দক্ষিণে দাবানলে প্রচণ্ড বাতাসের তোড়ে ছড়িয়ে পড়েছে আগুন এবং সেখানে অবস্থিত রোনাল্ড রেগান প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি ঝুঁকির মধ্যে রয়েছে। এই ছিল বিশ্ব সংবাদ।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় মিডিয়াম ওয়েভে 190 মিটারে 1575 কিলোহার্টজে, এবং অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের ফেসবুকেও। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে 2050 সাল নাগাদ বাংলাদেশের 1/3 এলাকা তলিয়ে যাবার আশঙ্কার কথা গতকাল প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে। বিস্তারিত শুনুন আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের রিপোর্টে।
বিশ্বের প্রভাবশালী বিজ্ঞান সাময়িকী নেচার কমিউনিকেশনস প্রকাশিত নতুন এক গবেষণা প্রতিবেদনে ভয়াবহ এই আশঙ্কার কথা তুলে ধরে বলা হয়, এ কারণে 2050 সালের মধ্যেই বাংলাদেশের উপকূলের 4 কোটি মানুষ বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক জলবায়ু পরিবর্তন বিষয়ক বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ক্লাইমেট সেন্ট্রালের বৈশ্বিক পরিসরে তৈরি করা এই গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, চলতি শতাব্দীর শেষ নাগাদ দেশটিতে ক্ষতির শিকার এই মানুষের সংখ্যা 7 কোটিতে পৌঁছাবে। বিশ্বের উপকূলীয় দেশ ও দ্বীপ রাষ্ট্রগুলোতেও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার ব্যাপক প্রভাব পড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে প্রতিবেদনটিতে। বলা হয়েছে এর ফলে সবচেয়ে বেশি আক্রান্ত হবে এশীয় দেশগুলো, যার মধ্যে বাংলাদেশ ছাড়াও রয়েছে বিশ্বের 70% মানুষ অধ্যুষিত ভারত, চীন, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম ও জাপান। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
যেমনটি হয়তো আপনারা বিশ্ব সংবাদেই শুনেছেন, আসিয়ানভুক্ত দেশগুলোর সরকার প্রধানরা আগামীকাল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এক শীর্ষ সম্মেলনে মিলিত হচ্ছেন। 35তম এই সম্মেলনে রোহিঙ্গা ইস্যু প্রাধান্য পাবে এমনটাই আশা করা হচ্ছে। এ সম্পর্কে ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের অপর সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
ব্যাংকক পোস্ট এই খবর দিয়ে বলছে, সময় যত গড়াচ্ছে বাংলাদেশের রোহিঙ্গা পরিস্থিতি ততই জটিল হচ্ছে। 2017 সালের আগস্ট মাসে মিয়ানমারের রাখাইন অঙ্গরাজ্যে সামরিক অভিযানের মধ্য দিয়ে যে সংকট তৈরি হয়েছিল তার কোনো টেকসই সমাধান হয়নি। বাংলাদেশের জন্য বিষয়টি গভীরতর উদ্বেগের কারণ হয়ে দাড়িয়েছে। 2 বছরের বেশি সময় ধরে 10 লাখের বেশি রোহিঙ্গাকে কক্সবাজারে আশ্রয় দিয়ে আসছে বাংলাদেশ। বিগত 2 বছরে মিয়ানমারের সঙ্গে একাধিক প্রত্যাবাসন চুক্তি হয়েছে, কিন্তু কোনোটিই শতভাগ কার্যকর হয়নি। ধীরে ধীরে অস্থিতিশীল হয়ে উঠছে শরণার্থী শিবির, ধৈর্য হারিয়ে পড়ছেন শরণার্থীরা। এশিয়া প্যাসিফিক রিফিউজি রাইট নেটওয়ার্কের পরিচালনা কমিটির সদস্য ও রোহিঙ্গা ওয়ার্কিং গ্রুপের ডেপুটি চেয়ারম্যান ক্রিস লেওয়ার বলেছেন, চলতি বছরের আগস্টে বাংলাদেশ ও মিয়ানমার সরকারের মধ্যে রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন নিয়ে সমঝোতা হয়। এই ঘোষণা অনেককে অবাক করেছিল, এমনকি শরণার্থীদেরও। এখন পর্যন্ত কোনো শরণার্থী স্বেচ্ছায় ফেরত যেতে চায়নি। শরণার্থীরা এর মাধ্যমে একটি বার্তা পাঠিয়েছে, আসিয়ানকে ওই বার্তা আমলে নিতে হবে। তিনি বলেন, বাংলাদেশ ও মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসনে রাজি হওয়ার ঘোষণায় ইতিবাচক প্রতিক্রিয়া দেখায়নি কক্সবাজারে থাকা শরণার্থীরা। তারা জানায়, রাখাইনে ফিরে গেলে নির্যাতন সহিংসতার শিকার হতে হবে, সেখানে তাদের নাগরিকত্ব নেই, স্বাধীনভাবে শিক্ষা ও চিকিৎসার পর্যাপ্ত সুযোগ নেই। ধারণা করা হচ্ছে আগামীকালের শীর্ষ সম্মেলনে রোহিঙ্গা ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনার পর 5ই নভেম্বর একটি আনুষ্ঠানিক বিবৃতি আসবে। গত সম্মেলনে দেওয়া এক বিবৃতিতে থাইল্যান্ড জানিয়েছিল রাখাইনে সকল সম্প্রদায়ের জন্য নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। থাইল্যান্ড আসিয়ানের বর্তমান চেয়ারম্যান দা রাখাইন অ্যাডভাইজরি কমিশন এক সুপারিশে সহায়ক পরিস্থিতি তৈরিতে আসিয়ানের সমর্থনের একটি প্রতিচিত্র তৈরি আহ্বান জানিয়েছে। ওদিকে ঢাকায় রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের প্রতিনিয়ত মিথ্যা অপপ্রচারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে বলা হয়, মিয়ানমার রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। বিবৃতিতে বলা হয়, গত 23 অক্টোবর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন ন্যাম শীর্ষ সম্মেলনে তার বক্তব্যে রোহিঙ্গা বিষয়টি উত্থাপন করেন, কিন্তু মিয়ানমারের মন্ত্রী চৌ থিন পররাষ্ট্রমন্ত্রী ওই বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করেছেন। বাংলাদেশে আরসা বা অন্য কোনো সন্ত্রাসী সংগঠনের অস্তিত্ব নেই এটা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, রাখাইনে কয়েকজন রোহিঙ্গা ফেরত যাওয়া সম্পর্কে মিয়ানমার যে দাবি করেছে তার সঙ্গে বাংলাদেশে আশ্রয়রত 10 লাখ রোহিঙ্গা প্রত্যাবাসনের কোনো সম্পর্ক নেই। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
প্রাথমিকভাবে কিছু রোহিঙ্গা ভাসানচরে যাওয়ার জন্য মনস্থির করলেও তারা চূড়ান্তভাবে মায়ানমারেই ফিরে যেতে চান। স্থানীয়রাও মনে করছেন যে রোহিঙ্গা প্রত্যাবাসনে কোনো সুফল বয়ে আনবে না ভাসানচর প্রকল্প। এই প্রত্যাবাসনের দিকেই জোর দেওয়ার দাবি রোহিঙ্গা এবং স্থানীয়দেরও। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের চট্টগ্রাম সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিল।
ভাসানচরে যেতে আগ্রহী রোহিঙ্গাদের তালিকা প্রণয়নের কাজ চলছে। যদিও শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় থেকে এখনও সাংবাদিকদের এ সংক্রান্ত কোনো তথ্য দেয়া হচ্ছে না। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে ইতিমধ্যে বেশ কয়েক হাজার রোহিঙ্গা সেই তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করেছেন। কুতুপালংয়ের 17 নম্বর ক্যাম্প থেকে একজন মাত্র রোহিঙ্গা ভাসানচরে যেতে তালিকাভুক্ত হয়েছেন। তবে ভাসানচরে যাওয়ার চেয়েও মিয়ানমারে ফিরে যেতে আগ্রহের কথা জানিয়েছেন তালিকাভুক্ত সেই রোহিঙ্গা সৈয়দ করিম।
যারা খুশি যায় তারা লিস্টি দিয়ে লিস্টি দিই এবং আর কোনো হতাম হয়ে আমার সুবিধা মনে করতে গিয়ে বাংলাদেশের মনে করে ইয়ানাইলে বর্মার সীমান্ত ইয়ান আপনাদের আরাতন কিনে অন্য অন্যায় আরো হইন্দের বালা শ্বশুর কিং হরান্য হারির বালা তারপরে শান্তি নেই ইয়ানের ধারণা ওরা এডো বালা শ্বশুর সিকিম ভাই দেহি ইয়ানালে যাই দি হইন্দের মানুষ গৃহের জন্য ভবিষ্যৎ আরো ভবিষ্যৎ নাই শান্তি পাই বাঁচি থাকিব ইয়ান যদি স্বয়ং সম্পূর্ণ যদি এখন উপস্থিত।
মাত্র একজন রোহিঙ্গা ভাসানচরে যেতে নাম লেখালেও অধিকাংশই মিয়ানমারে ফিরে যেতে চায় বলে জানিয়েছেন 17 নম্বর ক্যাম্পের মাঝি মোহাম্মদ হারুন।
কেসু যাইম কেসু ন যাইম এটা আজি আন কিন আর টেন বর্মার মাদে আহারা অহন যাই বললে চাই কেয়া হলে আহারা বর্মা যাইতে কেন আহারা তো নেসিলিটি লাগবে নেসিলিটি লাগবে হলে আহারা রোহিঙ্গা আহারা রোহিঙ্গা জাত রোহিঙ্গা কম তো আহারা রোহিঙ্গা যাইতে আহারা নেসিলিটি ফাইলে আহারা অলরেডি অহন যাইমবে ফেরিভাবে যাইমবে।
মোহাম্মদ হারুন বলছিলেন সে নিজে ভাসানচরে যেতে চাইলেও তার স্ত্রীকে রাজি করানো যাচ্ছে না। ক্যাম্পে এমন চিত্রই যেন বেশি। কোন কোন রোহিঙ্গা পুরুষ ভাসানচরে সৃষ্ট সুযোগ নিতে আগ্রহী হলেও তাদের স্ত্রীরা কোনো মতেই রাজি নয়।
আর জানা মতো আর বললো নাই কিন্তু
জাতিসংঘের সম্মতি পেলে ভাসানচরে যেতে আগ্রহী রোহিঙ্গাদের স্থানান্তর শুরু করবে বাংলাদেশ। কিন্তু 11 লক্ষাধিক রোহিঙ্গার মধ্য থেকে মাত্র 1 লাখ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরের কোনো সুফল দেখছেন না রোহিঙ্গা এবং স্থানীয়রা। প্রত্যাবাসনের ক্ষেত্রে ভাসানচর প্রকল্প বরং নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী।
রোহিঙ্গারা মনে করতে পারে তাদেরকে হয়তো আর তাদের নিজ দেশে ফিরে যেতে হবে না অথবা দীর্ঘস্থায়ী একটা পরিকল্পনা নিয়েই তারা এখানে থাকার ওই রকম একটা মনোভাব তৈরি হবে। সুতরাং প্রত্যাবাসনের যে মনোভাবটা তাদের ভিতর তৈরি হওয়ার যে সম্ভাবনা থাকবে সেটাও এখান থেকে মুছে যেতে পারে। তারা এমনিতেই প্রত্যাবাসনের প্রতি নেতিবাচক, তারা যেতে চাচ্ছে না, তাদের আগ্রহ দেখাচ্ছে না। সুতরাং এই পরিস্থিতিতে যদি আবার ভাসানচরে নিয়ে যাওয়া হয় তাহলে তাদের ভিতর একটা দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়া তো তৈরি হইতেই পারে যে আমরা বোধহয় আর ফিরে যাব না অথবা আমরা এখানে দীর্ঘস্থায়ী একটা শেল্টারের ভিতর একটা অস্থায়ী থেকে স্থায়ী আবাসনের ভিতর আমরা হয়তো দীর্ঘমেয়াদী থাকবো, এরকম একটা মনোভাব তৈরি হতে পারে। এটা প্রত্যাবাসনের জন্য আরো ক্ষতিকর বিষয় হয়ে দাঁড়াতে পারে।
ভাসানচরের প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি নিয়ে শুরু থেকেই আতঙ্কিত ছিল রোহিঙ্গারা। এখন বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা দ্বীপটিতে সৃষ্ট সুযোগ সুবিধায় আকৃষ্ট হচ্ছেন রোহিঙ্গাদের কেউ কেউ। ভাসানচরে যেতে রোহিঙ্গাদের মাঝে আগ্রহ ক্রমশ বাড়ছে বলে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।
ভাসানচর এখন যাদের রোহিঙ্গাদের 1 লক্ষ রোহিঙ্গা নেওয়ার কথা তাদের জন্য আসলে পুরোপুরি প্রস্তুত আছে। তো এখানে ইতিমধ্যে কিছু কিছু পরিবার তারা আগ্রহ প্রকাশ করেছে, যে তারা স্বেচ্ছায় আগ্রহ প্রকাশ করেছে, তারা সেখানে যাবে। তো সেটা ঠিক হলে এবং আরও কিছু এই তাদের যে স্বেচ্ছায় যাওয়ার যে প্রবণতাটাকে আরেকটু এগিয়ে নেওয়ার জন্য তাদের মোটিভেশনাল কাজগুলো চলছে, সেটা হলে আমরা শীঘ্রই সেখানে হতে স্থানান্তরের সুযোগ করতে পারবো। এবং সেই ক্ষেত্রে যে আইনগত সহায়তা, লজিস্টিক সাপোর্ট এবং অন্যান্য যে মানে স্থানান্তরের জন্য যা যা করণীয় আছে সেটা আমাদের প্রস্তুতি আছে, আমরা খুব স্বল্প সময়ের মধ্যেই আমরা সেটা প্রস্তুতি নিয়ে করতে পারবো।
বাংলাদেশ ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তরের প্রস্তুতি সম্পন্ন করলেও এখনও জাতিসংঘের সম্মতি মিলেনি। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এর কর্মকর্তা লুইস ডনোভান জানিয়েছেন, বাসাঞ্চলে রোহিঙ্গা স্থানান্তর স্বেচ্ছামূলক হওয়া উচিত বলে মনে করে জাতিসংঘ এবং বাংলাদেশ সরকার তা প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। শেষ পর্যন্ত জাতিসংঘের সম্মতিতে 100,000 রোহিঙ্গা বাসাঞ্চলে স্থানান্তর হলেও রোহিঙ্গা সমস্যা সমাধানে তেমন কোন সুফল দেখছেন না বিশ্লেষকরা। স্থানান্তরের চেয়েও প্রত্যাবাসনে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী।
কক্সবাজারে কিন্তু এখন 11,00,000-এর বেশি রোহিঙ্গা অবস্থান করছে, সেখান থেকে 1,00,000 রোহিঙ্গাকে অন্যত্র নিয়ে যাওয়া বা নোয়াখালীর ভাষাঞ্চলে নিয়ে যাওয়া মধ্যে দিয়ে রোহিঙ্গা সংকটের সমাধানের খুব একটা আশা কিছুই নেই। ওখানে এই স্থানান্তরের মধ্যে দিয়ে রোহিঙ্গা সংকটের সমাধানের ক্ষেত্রে কোনো রকম প্রভাব পড়বে না, বরং এতে যে সংকট তৈরি হবে নতুন করে আরো কিছু প্রশাসন তৈরি করতে হবে। 1,00,000-এর জন্য সরকারের বাংলাদেশের সরকারের আরেকটা প্রশাসন যন্ত্র ওখানে কাজ করবে, এই সরকারেরই বরং সংকট তৈরি হবে আমি মনে করি। সেখানে আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে তাদেরও অবকাঠামো তৈরি করতে হবে, তাদের জন্য আবার লোকবল নতুন করে তৈরি করতে হবে। সুতরাং এক্ষেত্রে খুব একটা সুবিধার চেয়ে অসুবিধাটাই বেশি হবে।
এখানকার রোহিঙ্গাদের কেউ কেউ বাসাঞ্চলে আপাতত স্থানান্তর হওয়ার পক্ষে আগ্রহ দেখালেও চূড়ান্তভাবে তারা মিয়ানমারে ফিরে যেতেই আগ্রহ দেখিয়েছেন। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অব আমেরিকা, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, উকিয়া, কক্সবাজার।
হ্যালো,
আর এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান কলিং শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় প্রত্যাবাসন এবং মানব পাচার, সঞ্চালন করছেন সরকার কবিরউদ্দিন।
ধন্যবাদ তাহরা কিবরিয়া। অভিবাসন ও মানব পাচার, এটাই আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয়। শুরু করছি হ্যালো ওয়াশিংটন সকলকে শুভেচ্ছা জানিয়ে। আজকের অনুষ্ঠানে অতিথি উত্তরদাতাদের প্যানেলে রয়েছেন ঢাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই বিশিষ্ট শিক্ষক ডক্টর আমেনা মহসিন এবং ডক্টর ইমতিয়াজ আহমেদ, এবং ঢাকা থেকেই ওই টেলিফোন লাইনে রয়েছেন আসিফ মুনির, সাবেক IOM কর্মকর্তা। অতিথি উত্তরদাতারা আমাদের শ্রোতাদের প্রশ্ন মন্তব্যের জবাব দেবেন আজকের অনুষ্ঠানে। আর হ্যাঁ, অনুষ্ঠানে শ্রোতাদের বা উত্তরদাতাদের মন্তব্য বক্তব্য সবই তাদের নিজস্ব মতামত, ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর তার দায় দায়িত্ব বর্তাবে না। ধন্যবাদ, এখন শুরু করছি তাহলে, সরাসরি চলে যাচ্ছি আন্তর্জাতিক টেলিকনফারেন্স লাইনে। একই প্রশ্ন বা মন্তব্য নিয়ে প্রত্যেক অতিথি উত্তরদাতার কাছে যাওয়া সম্ভব নাও হতে পারে। প্রশ্নকর্তারা প্রশ্ন বা মন্তব্য সংক্ষিপ্ত করবেন দয়া করে, উত্তরদাতারাও বক্তব্য দীর্ঘ না করলে বাধিত হব। আর হ্যাঁ, ভালো কথা, এই অনুষ্ঠানের লক্ষ্য জ্ঞানানুশীলন, খবরাখবর জানা, তথ্য সংগ্রহ, বিশেষ কোনো দেশ, কাল, সমাজ, পাত্র বা ঘটনার প্রতি অঙ্গুলি নির্দেশ আমাদের কাম্য নয়, বুদ্ধিদীপ্ত আলোচনাই কাম্য আমাদের। এখন তাহলে শুরু করছি, প্রথমেই যাচ্ছি ডক্টর ইমতিয়াজের কাছে। প্রারম্ভিক মন্তব্যে বলবেন, এই মুহূর্তে না লক্ষ লক্ষ মানুষ বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, এক দেশ থেকে অন্য দেশে আশ্রয়ের সন্ধানে, শ্রেয়তর জীবনের খোঁজে ঝুঁকিপূর্ণ পথ পেরিয়ে, পাহাড় ডিঙ্গিয়ে, উত্তাল সাগর পাড়ি দিয়ে অভিযানে বের হয়েছেন হচ্ছেন। যেমন করে একদিন নৌযান মে ফ্লাওয়ারে চড়ে বিলেত থেকে নতুন দুনিয়া আমেরিকা এসেছিলেন একদল অভিযাত্রী পিলগ্রিমস, সেই তাঁদেরই মতো অনেক কষ্ট সয়ে স্থায়ীভাবে বসত গড়েছিলেন আমেরিকায়, সে তাঁদের মতো এখনকার এ নবজীবন সন্ধানী আজকের এ মানুষগুলোর ব্যাপারে আপনার কি ভাবনা, কি চিন্তা চেতনা আপনার, ডক্টর ইমতিয়াজ?
জিনিস আসলে দেখা দরকার, কারণ সাবজেক্টটা আসলে কমপ্লেক্স, খুব একেবারে সহজে বোঝার বিষয়টা আমার মনে হয় খুব কঠিন। তবে কয়েকটা বিষয়ের উপর হয়তো আমরা যদি একটু নজর রাখি, একটা হলো যে পৃথিবীতে যদি আমি ইন্টারন্যাশনাল মাইগ্রেশনের ফিগারটা যদি দেখি, যেটা অনেক বছর ধরেই ফিগার যেই আমাদের কাগজগুলো আছে, তাতে খুব একটা কিন্তু বাড়েনি, সবসময় 6% এর কম ছিল ওভারঅল ইন্টারন্যাশনাল মাইগ্রেশনের যে ফিগার। কিন্তু ওই ইন্টারন্যাশনাল মাইগ্রেশনের 6% এর নিচে যদিও ছিল, অন্য কথায় বেশিরভাগ লোক কিন্তু তার নিজের দেশেই থাকে, এটা এটা কিন্তু প্রথমে খেয়াল রাখতে হবে। খুব কম কমই কিন্তু বলতে গেলে মাইগ্রেশনের মধ্যে যায়। এই 6% এর দুটো জিনিস পরিবর্তন হয়েছে। একটা হলো আগে মূলত নর্থ থেকে নর্থেই যেত বা কিছুটা নর্থ থেকে সাউথে যেত। আমি যদি ধরি ইউরোপ থেকে অস্ট্রেলিয়ায় যাওয়ার বিষয়টা যদি ধরি, তাহলে নর্থ থেকে সাউথে যাওয়া বা নর্থ থেকে ইউরোপ থেকে ইউএসএ যাওয়া, এখন সেটা পরিবর্তন হয়েছে, সেটা সাউথ থেকে নর্থে যাচ্ছে, যার জন্য হয়তো হইচই হচ্ছে, কারণ মিডিয়া যেহেতু নর্থের হাতে সেখানে একটা পলিটিক্যাল একটা রূপ তারা দিতে চেষ্টা করছে, এটা একটা বিষয়। আর একটা জিনিস হলো যে এই নর্থ থেকে সাউথের যে বিষয়, যেটা সাউথ থেকে নর্থ হয়েছে সেখানে রঙেরও পরিবর্তন হয়ে গেছে। আগের মূলত মাইগ্রেশন, সেটা লিগাল বা ইললিগাল মাইগ্রেশন যদি ধরি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে মূলত হোয়াইটদের মধ্যেই এটা সীমিত ছিল, এটা এখন ব্রাউন ব্ল্যাক হয়ে গেছে, তো এখানে একটা রেশিয়াল টোনও আছে। এই জিনিসটা আগে প্রথমে বোঝা দরকার। এর সাথে যে জিনিসটা জড়িত হয়ে গেছে কতগুলো বিষয়, যে আমরা যদি যদি হোয়াইটের ব্যাপারে আমরা যদি একটু নজর রাখি, এবং আমি যদি একটা দেশের এক্সাম্পল দিই তাহলে হয়তো কিছুটা বোঝা যাবে। নরওয়ের যদি আমি পপুলেশন দেখি, নরওয়ের 50% পপুলেশন কিন্তু আমেরিকায় থাকে। আমি যদি আমেরিকা কানাডা মিলে ধরি, অলমোস্ট 50% কিন্তু
মানে উত্তর আমেরিকায়, জি জি
হ্যাঁ, এবং নরওয়েতে 50%। তার মানে হচ্ছে যে একটা দেশের 50% লোক কিন্তু বিদেশে থাকছে, বিদেশে আয় করছে ইত্যাদি। এটা যদি সাউথের যে কোনো দেশ হতো তাহলে হয়তো এই সমস্যাটা থাকতো না, কিন্তু যেহেতু একটা রেশিয়াল কম্পোজিশন হয়ে গেছে, সেই জায়গাটা হয়তো এত সহজে পরিবর্তন হবে না। তবে যে জিনিসটা এসে গেছে এই এই সাউথ থেকে নর্থের, যেহেতু বিভিন্ন নিয়ম কানুন করা হয়ে গেছে, মনে রাখতে হবে যে একসময় পাসপোর্ট ভিসা এগুলো কিছুই ছিল না, এগুলো যত বাড়ছে তত ডেসপারেশনও বাড়ছে, এবং এর মধ্যে এই ডেসপারেশন এই রিজিড কারণে এটা যেহেতু খুব কঠিন করা হয়ে গেছে, এটা এটা একটা প্রফিট মেকিং একটা একটা কমার্শিয়াল কি বলা হয় আমি বলবো যে একটা অ্যাক্টিভিটি হিসাবে আমরা দেখতে পাচ্ছি, কারণ অলমোস্ট $150 billion এটা মার্কেট। তো এটা হলো সেকেন্ড পয়েন্ট যে একটা প্রফিট মেকিং। এই প্রফিট মেকিংটা একটু বোঝা দরকার খুব তাড়াতাড়ি। সেটা হলো যে যারা, এবং গবেষণায় দেখা গেছে যারা এক সময় ড্রাগ লর্ড ছিল, বিশেষ করে সাউথ আমেরিকার যারা ড্রাগ লর্ড ছিল, যেহেতু ড্রাগের উপর নজরটা অনেক বেশি পড়েছে, ওই ড্রাগ লর্ডরাই আবার দেখা গেছে যে তারা এখন হিউম্যান ট্রাফিকিং এ চলে গেছে, যেখানে ইনকামটা বেশি এবং তারা মনে করছে যে নজরটা কম। এর সাথে যেটা আরেকটা জিনিস যেটা আমি না বলি পাচ্ছি না, সেটা হলো হচ্ছে যে এই মাইগ্রেশনের ব্যাপারে যেহেতু একটা ইমেজ বিল্ড করা হচ্ছে, যে যদি আমি পশ্চিমা দেশ দেখি যে পশ্চিমা দেশে গেলেই এমপ্লয়মেন্ট পাওয়া যাবে, আরামে থাকবে, ফ্যাক্ট ফিগার কিন্তু সেই জিনিসটা কিন্তু অনেক সময় বলে না। আমি যদি আমেরিকার এক্সাম্পল দেই, আমেরিকার যে পরিমাণে ভায়োলেন্স হয় সেটা কিন্তু অনেক বেশি হয় না। আমি যদি বাংলাদেশের সাথে তুলনা করি তাহলে কিন্তু আমেরিকার পার ডে ভায়োলেন্সে যত লোক মারা যায় সেটা কিন্তু অনেক অনেক বেশি, কিন্তু যেহেতু অনেক কিছু অন্য প্রাচুর্য আছে এবং একটা কাঠামো তৈরি হয়ে গেছে সেটারই উপর নজর দিচ্ছে, ওই নেগেটিভ ইমেজটা অতখানি আসে না। আর একটা বলে আমি এই মানে আমার ইন্ট্রোডাক্টরি থাকতে আছি যে এর একটা জেন্ডার ইমপ্লিকেশন, একটা জেন্ডার কম্পোনেন্টও আছে। বেশিরভাগে দেখা যাচ্ছে যে মানে হিসাবে দেখা যাচ্ছে 70% কিন্তু নারী। এর একটা বড় কারণ হচ্ছে যে এই হিউম্যান ট্রাফিকিং ইললিগাল মাইগ্রেশনের মধ্যে সেক্স ট্রাফিকিং যেটাকে বলা হয় সেই জিনিসটাও কিন্তু বড় আকারে আমরা দেখছি। তার মানে হচ্ছে যে এর একটা মার্কেট আছে। এখন এখানে ইমেজের মানে গেজের একটা সমস্যা রয়ে গেছে, আমরা গেজ করছি বারবার ভিকটিমকে, কিন্তু যে পারপেট্রেটর, আমি যদি যদি বলি যে সেক্স মার্কেটের কথা যদি আমি বলি, সেখানে কিন্তু পারপেট্রেটর হলো যে এটা ভোগ করছে, কিন্তু তার দিকে কিন্তু গেজ না, বরং ভিকটিমের দিকে গেজ। এই কতগুলো জিনিস যদি আমি মোটামুটি রাখি তাহলে আমার মনে হয় একটা আলোচনার সূত্র হতে পারে।
জি প্রফেসর ইমতিয়াজ, যেমনটি কিনা তার বক্তব্যে উল্লেখ করলেন, বর্ণবাদী রেশিয়াল ইস্যুর কথা বললেন, তিনি জেন্ডার ইকুয়ালিটির কথা বললেন, মাদক পাচারের কথা বললেন, এই সব কিছু বিবেচনায় নিয়েও ডক্টর আমেনা মহসিন, আপনি কি মনে করেন যে অভিবাসন প্রত্যাশী মানুষগুলো অনাকাঙ্ক্ষিত, অপাঙ্ক্তেয়, অনাহূত, রবাহূত, এবং এদেরকে শুধু ব্যবসার খাতিরে পাচার করে দিলেই চলে, কি মনে হয় আপনার?
ধন্যবাদ আপনাকে। দেখুন যে জিনিসগুলো হচ্ছে যে এটা তো আন্ডারস্ট্যান্ডেবল যে এখানে যদি আমি ডিমান্ড সাপ্লাইয়ের ব্যাপারটা বলি, যেখান থেকে যারা যাচ্ছে তাদের এক ধরনের বাইরে ডিমান্ড আছে বলেই তো তারা যাচ্ছে, তাই না? সেই জায়গাটা তো আছে। এবং এর চেয়ে বড় কথা হলো কি, আমাকে এটাও দেখতে হবে যে কারা যাচ্ছে। মানে একটা হলো যেটা ডক্টর ইমতিয়াজ বলছিলেন যে যারা ধরেন এখন সাউথ থেকে নর্থে যে যাওয়া হচ্ছে, এখানে একটা তো আছে যে খুব স্কিলড একটা অংশ আছে, সেই জায়গাটাতে আমি যাচ্ছি না, আমি যাচ্ছি যেখানে এক্সপ্লয়টেশন গুলো হচ্ছে। সেইখানে কিন্তু আমাদের সমাজের খুব প্রান্তিক যে জনগোষ্ঠীগুলো আছে তাদের থেকেই কিন্তু যাওয়া হচ্ছে। জনগোষ্ঠী বলতে আমি ক্লাসে ডাইমেনশনটা আনছি, এখানে তারাই যাচ্ছে। এবং স্ট্যাটিস্টিক্স এর দিকে যদি আমরা তাকাই, আমরা যদি দেখি এটা যে শুধু সাউথে যাচ্ছে তাই না, মধ্যপ্রাচ্যেও যাচ্ছে, ইউরোপে সেটা তো এখন দেখাই যাচ্ছে, লিবিয়া থেকে যাচ্ছে, বিভিন্ন ভাবে যাচ্ছে, বোথ পিপল বলেও আমরা শুনি, আমরা গণকবরের কথাও অনেক শুনতে পেরেছি থাইল্যান্ডের বর্ডারে। সেই জায়গাগুলোতে যদি আমরা খেয়াল করি, সেখানে আমরা দেখবো যে সৌদি আরব থেকে অনেক নারী কিন্তু লাশ হয়ে ফিরেছে, সেই স্ট্যাটিস্টিক্স গুলো বারবার আসছে। এবং এই যে জায়গাগুলো আসছে সেখানে আমার মনে হয় যে ধরেন আপনি যদি প্রক্রিয়াটা একটু লক্ষ্য করেন, সেখানে কিন্তু একটা বড় রিং তৈরি হয়ে গেছে। সেই রিংটা ধরেন বাংলাদেশ থেকে যদি আমি ধরি, যারা যাচ্ছে বাংলাদেশ থেকে একদম সেই গ্রাম লেভেল থেকে সেই এজেন্ট আরম্ভ করে সে একদম মধ্যপ্রাচ্য ইউরোপ পর্যন্ত আমরা দেখছি একটা গ্যাং, একটা বিরাট একটা প্রফিটেবল বিজনেস সেটা তো আসছেই সেখানে। এবং সেখানে আমার মনে হয় যে আলোচনাটাতে হ্যাঁ ডেফিনেটলি আমি আমি মনে করি না যে এটা ঠিক আমাদের কারণেই এখান থেকে চলে যাচ্ছে। বাট হ্যাভিং সেড দ্যাট, এটাও আমার মনে হয় যে একটা চিন্তা করার বিষয় যে মানুষ কেন চলে যাচ্ছে, মানে আপনি আমাকে কেন আকৃষ্ট করতে পারছে যে বাইরে যাওয়ার মোহটা, সেটা তো বিভিন্ন কারণ থাকতেই পারে না? এবং সেটা কি আবার আমাকে চিন্তা করতে হবে যে কোথায় তাহলে কি আমি যেই নারী এখান থেকে চলে যাচ্ছে বাইরে, সে কি তার কি কোনো এজেন্সি নেই, তাকে আমি ফুসলালাম, তাকে আমি বুঝালাম, সে কারণেই সে চলে গেল, না তার একটা এমন অবস্থা তৈরি হয়েছে যেখানে সে যেতে বাধ্য হচ্ছে, সে এক। এবং আমরা এটাও দেখতে পাচ্ছি যে আমাদের অনেক গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে। একসময় বলা হতো 80% মেয়ে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আছে, যেটাকে আমরা ফেমিনাইজেশন অফ লেবার বলেই আখ্যায়িত করতাম, সেটার থেকে যে 60% এসে দাঁড়িয়েছে। এবং গতকালকে আমি পড়ছিলাম যে আরো নারী ছাঁটাই হচ্ছে। তো এই ধরনের আমাকে তো সে ডেভেলপমেন্ট প্যারাডাইম গুলোও চিন্তা করতে হবে, এবং সেটার সাথে এনভায়রনমেন্টাল রিজনসও আসতে পারে। এই পুরো চক্রগুলো, এটার সাথে যেটা সোশ্যাল মিডিয়ারও একটা ব্যাপার আছে, ধরুন আপনি আমরা টিভি, সোশ্যাল মিডিয়া আছে, টিভি আছে, সবকিছু দেখেই তো মানুষ এক ধরনের এই আকর্ষণ গুলো বা আকৃষ্ট হচ্ছে, সেগুলোও আমাকে মাথায় রাখতে হবে যে কেন চলে যাচ্ছে সেটাও আমাকে চিন্তা করতে হবে। আই আন্ডারস্ট্যান্ড ইট যে হ্যাঁ আমরা মানে যারা ভিকটিম তাদের দিকে গেজটা আসছে, কিন্তু ভিকটিমটা আমি হচ্ছি কেন, সেই আমার মনে হয় সেই চিন্তা ভাবনাটা আমাদের করতে হবে যে তাহলে আমরা কোথায় গ্যাপ গুলো রেখে দিচ্ছি যে এত মানে। এবং এগুলো তো প্রতিনিয়ত পত্রপত্রিকা আসছে খবরগুলো, যে আসছে না যে তা না, এবং স্ট্যাটিস্টিক্সও আছে, এবং আমরা টিভিতেও দেখছি এতগুলো, বিশেষ করে নারীদের ব্যাপারটা, যেহেতু জেন্ডারের ব্যাপারটা তোলা হয়েছে, কত নারী ফেরত আসছে এবং তাদের মানে কি ধরনের অবস্থা দাঁড়িয়েছে। এবং এটা শুধু যে ধরেন আমাদের এখান থেকে সাউথ থেকে নর্থে যাচ্ছে তা না, সাউথ থেকে আবার আমি আবারও বলছি, ধরেন আমি জানি না আমি মালয়েশিয়াকে কি সাউথ বলবো না কি বলবো, ও সমস্ত জায়গায়ও তো যাচ্ছে, মিডল ইস্টেও তো যাচ্ছে, সেখানেও তো ভীষণ একটা এক্সপ্লয়টেটিভ সিচুয়েশন, তো সেই জায়গাগুলোতে তো ইন্টারভেনশন গুলো প্রয়োজন আছে তাই না। এবং সেখানে ধরেন যদি আমি ধরে নিই যে একটা রিলিজিয়াস অ্যাফিনিটি ওইটা বলে যদি যেটা বলা হতো আগে, তো সেই জায়গাগুলো তো কাজ না করার ব্যাপার আছে যে এই এক্সপ্লয়টেশন গুলো কতটুকু কেন হচ্ছে, কেন এখান থেকে এই গ্যাংটা যে তৈরি হয়েছে এই গ্যাংটা মানে কারা ইনভলভ আছে,
আসিফ মুনির, ডক্টর আমেনা মহসিন যেমন কিনা খুব সুন্দরভাবে নিয়ে আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি সরি দীর্ঘকাল এই অভিবাসীদের ব্যাপারে কাজ করেছেন, এদের দেখেছেন বহুকাল যাবৎ, আপনি মনে করেন কি যে এটা ওদের অধিকারের মধ্যে পড়ে না, যে কেউই ওদের উপর খড়গহস্ত হতে পারেন, ওদেরকে বের করে দিতে পারে, জেলে পড়তে পারে, এমনকি ওদের নিয়ে ব্যবসাও করতে পারেন, মাটি চাপাও দিতে পারেন? আমরা বহু লাশ দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায়, কিছুদিন পরপরই আমরা দেখছি শয়ে শয়ে মানুষ সাগরের উত্তাল ঢেউয়ের মধ্যে পড়ে প্রাণ হারাচ্ছে, আর আমরা এদেরকে আটকাতে চেয়েছি এবং বলছি যে না তোমরা এখানে এসো না, তো কোথায় যাবে, কোন গ্রহে যাবে, আমরা কোন বিশ্বে বাস করছি? আসিফ মুনির
জি, হ্যাঁ, এখানে আমি পূর্ববর্তী স্যার আপনাদের সাথে যোগ করতে পারি যে আমার যেটা মনে হয় এটার পাশাপাশি বিশেষ করে গত পাঁচ বছরে, হয়তো দশ বছর হতে পারে কিন্তু আমার মনে হচ্ছে বিশেষ করে গত পাঁচ বছরে বিশ্ব অভিবাসী বান্ধব যেন আর নেই, থাকছে না, এবং সেক্ষেত্রে বিশ্ব রাজনীতি ভূ রাজনীতির যে পরিবর্তন গুলো আমরা দেখছি, যেমন আমরা সেটা ইউরোপ বলি, আমেরিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এশিয়া, বিভিন্ন জায়গায় আমরা দেখছি সরকার পরিবর্তন যখন হচ্ছে কোনো না কোনো ভাবে অনেক জায়গাতেই রক্ষণশীল শাসন ব্যবস্থা বা শাসক গোষ্ঠী বা রাজনৈতিক দল দেশ পরিচালনা করছে, এবং সেখানে এক ধরনের একটা শ্রেষ্ঠত্ববাদ এবং নিজেদের গণ্ডির মধ্যে থাকার একটা জায়গা, নিজেদের অধিকার আগে, অন্যের অধিকার বা বাইরে থেকে যারা আসছেন তাদের অধিকার কম, এরকম একটি জায়গার প্রবণতা আসছে। লক্ষ্য করুন যে 2016 একটা আন্তর্জাতিক ইউএন এর পাশাপাশি জাতিসংঘের বৈঠকের পাশাপাশি একটা সম্মেলন হলো যেটা অভিবাসী এবং শরণার্থী বিষয়ে, নিউ ইয়র্ক ডিক্লারেশন বলা হচ্ছে 2016, এবং সেখানে একটা টার্ম ব্যবহার শুরু হলো সাম্প্রতিককালে, সেটা হচ্ছে মিক্সড মাইগ্রেশন, অর্থাৎ এক ধরনের একটা সংমিশ্রণের একটা ব্যাপার অভিবাসন। সেটা কেন আসলো, এই যে যে ভূ রাজনীতির কথা বললাম, আমরা সিরিয়ার কথা বললি, আপনি লিবিয়ার কথা বললেন, বা অন্যান্য দেশেও যখন সরকার পরিবর্তন হচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে যে নতুন নতুন নীতি এবং অনেক ক্ষেত্রেই যেটা এক ধরনের বৈষম্যমূলক নীতি তৈরি হচ্ছে, সেইটার ধারাবাহিকতায় দেখা গেল বিশেষ করে যুদ্ধবিগ্রহের কারণেও যে বিশাল জনগোষ্ঠী একসাথে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার চেষ্টা করছে এবং সবসময় যে বৈধ পথে যাচ্ছে তা না, তখন দেখা যাচ্ছে শরণার্থী, অভিবাসী, মানব পাচার, এর মধ্যে একটা একই একটা কন্টিনিউয়াম তৈরি হয়ে যাচ্ছে। অর্থাৎ যিনি শরণার্থী হিসেবে যাচ্ছেন তিনি কোন এক সময় অভিবাসনের চেষ্টা করছেন, হয়তো ভাবছেন যে নিজের দেশে থাকতে পারছি না, আমি এখানে কোনোভাবে যদি অভিবাসী হিসেবে থাকতে পারি অথবা শরণার্থী স্ট্যাটাস নিয়ে থাকতে পারি, অভিবাসী হিসেবে যিনি বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বা অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন এবং বিভিন্ন কারণে, শুধু যুদ্ধবিগ্রহ না, আমরা যদি বলি যে ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের কারণে অনেকে যেতে বাধ্য হচ্ছেন অন্য দেশে, এবং সেই ক্ষেত্রে অভিবাসনের চেষ্টা করতে গিয়ে যখন তিনি তাকে শোষণ করা হচ্ছে তখনই তিনি মানব পাচারের শিকার হয়ে যাচ্ছেন, কারণ একই ব্যক্তি অভিবাসী এবং মানব পাচারের শিকার আবার শরণার্থী হতে পারছেন। যখন বিশ্বকে নতুন ভাবে চিন্তা করতে হচ্ছে যে মিক্সড মাইগ্রেশনটাকে আমরা কিভাবে মোকাবেলা করবো। আরেকটি যেটি আপনি বললেন যে অধিকারের কথা, একটা জাতিসংঘের যে কনভেনশন আছে 1990 অভিবাসনের, অনেক দেশই সেটাতে স্বাক্ষর করেনি। আমরা বাংলাদেশের ক্ষেত্রে যখন চিন্তা করি যে মধ্যপ্রাচ্যের দেশে আমাদের সিংহভাগ অভিবাসীরা যান, বিশেষ করে শ্রম অভিবাসনের জন্য যেটা যান, যেটা আমিনা আপা বলছিলেন, তাদের কিন্তু যে গন্তব্যস্থলগুলো থাকে তাদের অধিকাংশ রাষ্ট্রেই এই অভিবাসনের যে আন্তর্জাতিক জাতিসংঘের সনদ সেটি অনুস্বাক্ষর করেনি। কাজে আন্তর্জাতিক আইনে তাদের কোনো বাধ্যবাধকতা নেই অভিবাসীদের অধিকার নিশ্চিত করার জন্য। এরকম আরো অনেক দেশেই রয়েছে যে তারা নিজের আভ্যন্তরীণ নীতিমালা আইনের প্রতি গুরুত্ব দিতে গিয়ে অভিবাসীদের প্রতি গুরুত্ব দেননি। আরেকটি যাতে আমি যোগ করবো যে পরিবর্তন যেটি আস্তে আস্তে আসছে, একটা সময় ছিল যেমন আমরা যদি আপনি যুক্তরাষ্ট্রের কথা বলছিলেন বা যুক্তরাজ্যেও যখন আমরা দক্ষিণ এশিয়া থেকে মানুষজন গেছে ইউরোপে বিভিন্ন জায়গায়, এটা কিন্তু তখন বর্ডার স্টেট গুলো থাকলেও এক ধরনের একটা গ্রহণযোগ্যতার একটা জায়গা ছিল। যারা 50-এর দশকে গেছেন, 60-এর দশকে, এমনকি 70-এর দশকে বিভিন্ন অঞ্চলে, এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে গেছেন, এবং তখন অভিবাসনটাকে একটা ভালো ব্যাপার হিসেবে দেখা হয়েছে যে অভিবাসনে একটা সুফল আছে এবং উভয় পক্ষের জন্য, যিনি যাচ্ছেন তার অর্থনৈতিক সচ্ছলতা, তার পরিবারের, তার দেশের জন্য রেমিটেন্সের ব্যাপারটি আছে, আবার যেই দেশে যাচ্ছেন সেইখানে যে তিনি শ্রম দিচ্ছেন সেখানের উন্নয়নে, অর্থনীতিতে তিনি কোনো না কোনো ভাবে যোগ করছেন। এই সুফলের জায়গাটা এই রাজনীতির মধ্যে, আন্তর্জাতিক রাজনীতি, আঞ্চলিক রাজনীতির মধ্যে পড়ে অভিবাসনের সুফলের কথাটি হারিয়ে যাচ্ছে এবং এখানে অভিবাসনটা একটা দোষের ব্যাপারের মতো চলে আসছে। সেখানে অবশ্যই অধিকার লঙ্ঘন হচ্ছে এবং অনেক রাষ্ট্রীয় সেটাতে আন্তর্জাতিক আইনের প্রতি গুরুত্ব না দিয়ে নিজের দেশের আইন, নিজের দেশের নাগরিকের আইন সেখানে গুরুত্বটি বেশি দিচ্ছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা তারতম্য তৈরি হচ্ছে এবং এটির আসলে উত্তরণের পথকে আমাদের জানা নেই, সরাসরি বলা যাবে না, কিন্তু আমরা আশা করতে পারি ভবিষ্যতে রাজনৈতিক পট পরিবর্তন যখন বিশ্বে হবে, বিশেষ করে রক্ষণশীল শাসক গোষ্ঠী যখন পরিবর্তন হবে, কিছুটা গ্রহণযোগ্যতার জায়গায় রাষ্ট্রগুলো থাকবে, বিভিন্ন রাষ্ট্র, তখন হয়তো কিছু সুফল আমরা দেখতে পাবো।
মানবাধিকার শুধুই আইনি বেড়া জলে আটকিয়ে থাকবে কেন? তো আসিফ মনির যেমনটি কিনা বলছিলেন, তার প্রতিধ্বনি তুলেই বলতে চাই প্রফেসর ইমতিয়াজকে যে আমরা সবচেয়ে বেশি র্যাম্প্যান্ট মানব পাচার যেখান থেকে দেখতে পাই তার মধ্যে পাকিস্তান রয়েছে, থাইল্যান্ড, চীন, ভারত, বাংলাদেশ রয়েছে, এখান থেকে লক্ষ লক্ষ মানুষ পাচার হচ্ছে। এবং যেসব কারণে আসিফ মনিরও যেমনটি কিনা উল্লেখ করলেন যে দারিদ্র, শিক্ষা, ভালো কর্মসংস্থান, এইগুলো সহ আরও অনেক বিষয়ে মানুষ আশ্রয়ের সন্ধানে, নতুন জীবনের সন্ধানে পৈতৃক ভিটেমাটি ছেড়ে বের হন। তো যারা গ্রহণ করবেন অভিবাসীদেরকে, তাদের সঙ্গে সঙ্গে যেসব দেশ থেকে অভিবাসী বের হচ্ছেন তাদেরও তো এ ব্যাপারে কিছু দায় দায়িত্ব থাকতে পারে, যেমন দারিদ্র কমানো, শিক্ষার হার বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি, এসব দিক থেকে।
আমি মনে করি যে গেজটা আসলে এখনো ভিকটিমের উপরে, মানে যেসব ডেভেলপিং কান্ট্রি বা দারিদ্র দেশ বলা হচ্ছে তাদের উপর যদি আমি গেজটা রাখি তাহলে কিন্তু আমার এই জিনিসটাকে সমাধান করতে পারবো না। গেজটা কিন্তু আমাকে প্রথমত পারপেট্রেটরের উপরই দিতে হবে, কারণ যে পারপেট্রেটর সে তো এমনিতে যাচ্ছে না। আমি যদি কথা বলছি, বাংলাদেশ থেকে যদি কেউ আমেরিকায় যায়, এটা তো বাংলাদেশ সে জানবে কাম করে, সে কোন পথে যাবে, এগুলো তো সব দেখা যাচ্ছে। যারা স্মাগলার, যারা এটা নিয়ে বড় একটা ইনকাম, যেটাকে আমরা পারপেট্রেটর বলছি, সেটার উপরে নজরটা দিতে হবে, ভিকটিমের উপরে না। ভিকটিম তো আসবেই, একটা ডায়ালেক্টিক হয়তো কাজ করছে এখানে, কিন্তু আমি মনে করি পারপেট্রেটর। আমি মোটামুটি আলোচনার সুবিধা কারণে 4টা P-র উপরে নজর দিতে বলবো, তাহলে হয়তো আমরা একটা জায়গায় যেতে পারি। একটা হলো প্রথম পিটা আমি বললামই যে পারপেট্রেটর উপরে নজর দিতে হবে। দ্বিতীয় যেটা অনেকটা পারপেট্রেটর থেকে আসছে সেটা হলো প্রফিট। আমার এই প্রফিটটা কোথায় থাকছে? এই প্রফিটটা তো বাংলাদেশে আসছে না বা ভারতে যাচ্ছে না বা ফিলিপিন্সে যাচ্ছে না। আমি যদি ফিলিপিন্স, মেক্সিকোর কাহিনী দেখি, অ্যাভারেজে দেখা যাচ্ছে যে প্রতি বছর আমেরিকায় 50,000 কি বলা হয় মেক্সিকান এবং ফিলিপিনো ট্রাফিক হচ্ছে আমেরিকায়। কিন্তু আমি যদি এখন মেক্সিকো ফিলিপিনো নজর দিই আমেরিকা না দিই তাহলে হবে না, কারণ ওই পারপেট্রেটর তখন বেঁচে যায়। তো এক হলো প্রথম পি হলো পারপেট্রেটর, দ্বিতীয় হলো প্রফিট আমাকে দিতে হবে, যেটা $150 billion এটা কোথায় থাকছে, কারা লাভবান হচ্ছে, কারা ব্যবহার, এই জিনিসটা হলো আমার মনে হয় গুরুত্ব দেওয়া। তৃতীয়টা হলো যে প্রোটেকশন, যে প্রোটেকশন রেজিম আমরা তৈরি করছি, আমি যত বেশি দেয়াল বানাবো অত কিন্তু আমার প্রফিটটাও বেড়ে যাবে, আমার কষ্টটাও বেড়ে যাবে। মনে রাখতে হবে এর সহজ একটা ভালো এক্সাম্পল হলো যে গ্রেট ওয়ালও কিন্তু মানুষের কি বলা হয় উঠানামা থামাতে পারেনি, গ্রেট ওয়ালের মতন একটা বিরাট ওয়াল। তো ওই সিম্বলিক্যালি বলছি এখানে গ্রেট ওয়াল মানে ওয়াল বলতে স্বাভাবিকভাবে ভিসা রেজিম, পাসপোর্ট রেজিম, যে নিয়ম কারণ করা হয়েছে ইত্যাদি, এটা যত বাড়বে তত কিন্তু আমি কষ্টটা বাড়িয়ে যাচ্ছি এবং ডেসপারেশনটাও বেড়ে যাবে। তো এই প্রোটেকশনের ব্যাপারে আমার মনে হয় নতুন ভাবে ইমাজিন করা দরকার, এটাকে ফ্লুইড বানানো দরকার, কারণ এখন তো খুব সহজ, সে যদি ইললিগালিও যায় আমি ধরে নিচ্ছি, বা যদি লফুলি গিয়েও যদি বেশিদিন থাকে তাকে করাটা খুবই সহজ, যেই টেকনোলজি এখন আছে। তো সেইখানে এই যে আমি নিয়ম করে দিয়েছি মানে যাওয়ার ব্যাপারেই, সেই জায়গায় আমার মনে হয় বড় একটা পরিবর্তন আনা দরকার। এবং চতুর্থ হলো প্রসপ্যারিটি, সেই জায়গায় হয়তো বলা যেতে পারে যে হ্যাঁ আজকে সাউথ যদি প্রসপ্যারিটি বাড়ে তাহলে হয়তো এটা কমে যাবে। যার একটা ভালো এক্সাম্পল হলো এই যে আমরা দেখলাম যে 39 যেই ভিয়েতনামি যারা কি বলা হয় বেলজিয়াম থেকে বা ফ্রান্স থেকে যারা ইংল্যান্ডে গেল এবং রীতিমতো খুবই ট্র্যাজিক্যালি তারা মারা গেছে, তাদের কেসটা যদি দেখি প্রথমে মিডিয়া কিন্তু একেবারে বড় আকে প্রচার করেছিল যে এরা চাইনিজ। আমি শুনে কিছুটা অবাক হয়েছিলাম, কারণ আমার যেহেতু মাঝে মাঝে চায়নায় যাওয়া হয়, তাদের যে প্রসপ্যারিটি লেভেল বেড়েছে, যে ইমেজ চায়না এখন তৈরি করেছে সেটা যদি আমি দেখি তাহলে অনেক পশ্চিমা দেশই এখন তৃতীয় বিশ্ব মনে হবে। তো সেই জায়গায় আমি কিছুটা অবাক হয়েছিলাম যে এতজন ডেসপারেট হবে, কারণ পরে দেখা গেল যে না এরা ভিয়েতনাম থেকে গেছে। এবং অনেকগুলো ইন্টারেস্টিং কাহিনী আমি যদি ওটাকে যদি একটু ব্রেক করি, দেখা যাচ্ছে যে বেশ কয়েকজন ফ্রান্সই কিন্তু বছর দুই দিন ছিল, তার মানে সেখানে যেই অ্যালিনেশনের মধ্যে ছিল এবং ওই অ্যালিনেশনে তারা খপ্পরে পড়েছে এই স্মাগলারদের। এই যে আমি বললাম বারবার বলছি কিন্তু ইয়ে পারপেট্রেটর, কারণ এটা তো বিরাট প্রফিট মেকিং হচ্ছে, আমি মনে করি সবাই লাভবান হচ্ছে। এটা তো হতে পারে না যে বিশাল একটা ট্রাক যাচ্ছে তাতে কাস্টমস কেউ জানে না, পুলিশ কেউ জানে না, একেবারে কেউ জানতে পারছে না, এটা তো অসম্ভব ব্যাপার। তার মানে হচ্ছে সব ক্ষেত্রে লাভবান হচ্ছে। এই যে করাপশনের বিষয়টা কিন্তু নতুন ভাবে ভাবা দরকার। অনেক জায়গায় মনে হচ্ছে যে না মানে এই সব দেশে হয়তো করাপশন হবে না, কিন্তু সেই জিনিসটা কিন্তু বারবার বলে দিচ্ছে সেই জিনিসটা ঠিক না। তো আমি এই চারটা পারপেট্রেটর, প্রফিট, প্রোটেকশন এবং প্রসপ্যারিটি, এই চারটা পিয়ের মধ্যে যদি আমি মোটামুটি রাখি তাহলে আমার মনে হয় যে সমাধান যারা খুঁজছে তারা হয়তো কিছুটা আমার মনে হয় সমাধান খোঁজার জন্য কিছুটা সাহায্য হয়তো পাবে এই চারটা পিয়ের মধ্যে।
প্রফেসর ইমতিয়াজ, আপনি যে করাপশন শব্দটা ব্যবহার করলেন আমার মনে হয় এটা অত্যন্ত সফট, অনেক সফট একটা শব্দ এ ব্যাপারে, বিশেষ করে যখন আমরা দেখি যে একটা ট্রাকের ভেতর 39 জন হোক বা 36 জন হোক মানুষ নিঃশ্বাস নিতে পারেনি। একজন তার মাকে বোধহয় টেক্সট করে খবর পাঠিয়েছেন যে মা আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমরা কোন বিশ্বে বাস করছি, এভাবে কিবা এটা কি শুধু করাপশন বলে ছেড়ে দিতে পারবো আমরা? আমাদের কয়েকজন শ্রোতা লাইনে আছেন, আমরা তাদের কাছে যেতে চাইবো। প্রদীপ চক্রবর্তী, আকবর হায়দার কিরণ, খুব সংক্ষেপে, হ্যাঁ দীপক চক্রবর্তী এবং আকবর হায়দার কিরণ, খুব সংক্ষেপে আপনাদের মন্তব্য দিন, তারপর আমরা আমাদের অতিথির কাছে চলে আসবো। আবার দীপক চক্রবর্তী জি বলুন ভাই।
জি সরকার কবিউদ্দিন ভাই নমস্কার।
জি নমস্কার, জি বলুন, খুব সময় কম।
আমি কথা বলছি দীপক চক্রবর্তী, বাংলাদেশ।
জি জি বলুন বলুন।
যে অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, যে প্যানেলতে ওরা ছাড় মহোদয় তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, তাদের মনোযোগ আমি অনুষ্ঠানটা শুনছি আর কি, খুব ভালো লাগতেছে তাদের কথাগুলো আমাকে। তা আমি জানতে চাইব সেটি হচ্ছে, আমরা জানি যারা নৌকাতে পাড়ি দিয়ে সমুদ্র পাড়ি দিয়ে যারা বিদেশে ভ্রমণ করে, অনেকজন দেখবেন বাংলাদেশে দাঁড়ালে খপরে পড়ে তারা চলে যায় বিদেশের পথে নদী পাড়ি দিয়ে, একটা ঝুঁকিপূর্ণ বিষয়, নৌকা অর্ধেক মাঝখানে যায় ডুবে যেতে পারে, এরকম তার কিন্তু অহরহর ঘটনা আমরা শুনি পেপার পত্রিকায় খবরে নিউজে আমরা দেখি। সেক্ষেত্রে যদি বিদেশে যাওয়ার যে শেখার পরে দেখো চলে যাচ্ছে জঙ্গল দিয়ে চলে যাচ্ছে, তাদের প্রতি ওই দেশে যে দেশেই যাক না কেন মানুষ যারা পার হয়ে চলে যায়, তাদের ওই দেশের আইন শৃঙ্খলা বাহিনী কতটুকু দায়িত্ব ভূমিকা পালন করে এবং
দীপক চক্রবর্তী
আবার কোন চাকরিতে জয়েন করবে কিনা।
জি দীপক চক্রবর্তী, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা বুঝতে পারছি, আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, আজকে সময়ের একটু টানাটানি রয়েছে আমাদের। প্রফেসর আমেনা মহসিন, আপনার কাছে আসবো একটু পরেই, তার আগে খুব সংক্ষিপ্ত সময়ের জন্য আসিফুনের কাছে যাচ্ছি, যে আপনি কি মনে করেন এর সমাধানটা কোথায় নিহিত, এর কোনো সমাধান আসলেই আছে?
সেটা ওই ইন্টারেস্টার যেটা বলছিলেন এবং যিনি ফোন করলেন শ্রোতা, সেটা থেকে আমি বলতে পারি যে অপরাধী চক্রের ব্যাপারটি, এটি এখন মোটামুটি বিভিন্ন সোর্স থেকে এটুকু তথ্য জানা যায় যে এটার সাথে পাবলিক এবং প্রাইভেট দুটোরই সংযুক্তি রয়েছে। অর্থাৎ বলতে চাচ্ছি যে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যে দুর্নীতি রয়েছে এবং এই পাচারকারীদের যে একটা চক্র রয়েছে, এর মধ্যে একটা একটা অশুভ সমন্বয় রয়েছে। তো সেটা যদি আমরা বলি যে গুড গভর্নেন্স, সুশাসন যদি আস্তে আস্তে আমরা প্রতিষ্ঠা করতে পারি, সেটা যেই দেশ থেকে মানুষ বিদেশে যায় এবং যেই দেশে যায়, এবং এটা মনে করার কোনো কারণ নেই যে সেটা উন্নত বিশ্বেরই যে কোনো দেশ হোক অথবা স্বল্পোন্নত দেশ হোক, যেই দেশেই যাচ্ছে সেই দেশে হতে পারে তার অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী, কিন্তু তারা যে খুব সুশাসনের মধ্যে তাদের নিজেদের দেশ পরিচালনা করে এমন কথা নেই। আমি একটা ছোট্ট উদাহরণ সংক্ষেপেই দিচ্ছি, সেটা হচ্ছে যেমন মালয়েশিয়া, আমাদের বাংলাদেশ থেকে অনেকেই মালয়েশিয়াতে যান, কিন্তু মালয়েশিয়ার ভেতরে রাষ্ট্রযন্ত্রের মধ্যে একটা বড় রকমের দুর্নীতি রয়েছে, যারা বিভিন্নভাবে শোষণ করে থাকেন। তো এইটা যদি ঠিক হয়তো কিছুটা হবে, এই উভয় পক্ষের যে সমন্বয় হচ্ছে সেটাকে কোনোভাবে ঠেকাতে হবে, এবং সেক্ষেত্রে হয়তো রাষ্ট্রের বাইরে আমরা যদি বলি নাগরিক সমাজ বলি, সচেতন মানুষ বলি, তাদের একটা বড় ভূমিকা হয়তো থাকতে হবে।
জি প্রফেসর আমেনা মহসিন, আমার কেন জানি মনে হয় যে এটা ব্লেম গেম না করে, একজন আরেকজনকে দোষারোপ না করে, এক দেশ আরেক দেশকে দোষারোপ এটা না করে, আমাদের সবারই আবার আমাদেরকে মানুষ হতে হবে, এই এটা বোধহয় আজকের মেসেজ। আপনি একেবারে সংক্ষেপে আমাদেরকে উপসংহার দিবেন প্রফেসর মহসিন?
ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি এটা ব্লেম গেমের ব্যাপার না, মানে আপনি যে কথাটা একটা প্রশ্ন তুলেছিলেন যে মানব অধিকারের ব্যাপারটা তুলেছিলেন, যে এটা এটা মানে আইনি ইয়ের মধ্যে বেড়াজালের মধ্যে কি আটকে থাকবে কিনা, সেটা আমরা প্রায় বলে থাকি যে ধরেন মানব অধিকার তো মানব অধিকার, এগুলোকে তো আমরা টেরিটোরিয়ালাইজ করতে পারি না, বাট সামহাও ইট ইজ ভেরি আনফর্চুনেট যে মানব অধিকার গুলোকে আমরা টেরিটোরিয়ালাইজ করে ফেলেছি, এবং প্রত্যেকটা দেশই কিন্তু কিছু বিধিমালা কিছু আইনের মধ্যে দিয়ে তারা পরিচালিত হচ্ছে। এবং এটা আসুস মানে খুব মানে রাইটলি পয়েন্ট আউট করেছে যে এখানে গভর্নেন্সের তো একটা বিরাট ইস্যু আছে, গ্লোবাল গভর্নেন্সের ব্যাপার আছে, এবং এখানে নাগরিক সমাজের প্রচন্ড ভাবে একটা জোর দিতে হবে, যেটা ডক্টর ইমতিয়াজ বলছিলেন যে প্রোটেকশনের জায়গা জায়গায় প্রোটেকশনটা যদি আমরা দিতে চাই তাহলে আমাদেরকে এই হিউম্যান রাইটস গুলোকে যেটাকে আমরা একটা ডিক্লারেশনের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। আমরা বারবার বলি ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, একটা ডিক্লারেশন থাকতে পারে, যদি আপনি ওটাকে ইমপ্লিমেন্ট না করাতে পারেন তাহলে তো এটা হতে পারে না। এটা আমরা সেই সেই রাষ্ট্রের সার্বভৌমত্ব সেগুলোর মধ্যেই আমরা আটকে পড়ে থাকবো। তো আমার মনে হয় নতুন করে আপনি যেটা বললেন নতুন করে আবার মানুষ হতে হবে, আমার মনে হয় যে নতুন ভাবে আমাদের চিন্তা করতে হবে যে রাষ্ট্র ব্যবস্থাটা কি হবে এবং আমরা মানুষকে কিভাবে দেখবো। সেইখানে আমি একটু শেষ কথাটা বলবো, যে সিটিজেনশিপ বা সিটিজেনের যে কনসেপ্টটা আছে সেইটাকেও আমার মনে হয় আমাদের নতুন করে চিন্তা ভাবনা করার সময় এসেছে।
জি আই এম সরি, আমি আপনাকে, আমাদেরও সীমাবদ্ধতা আছে, আমার প্রযোজক তাগাদা দিচ্ছেন, তার সময়ের সীমাবদ্ধতা আছে, অনুষ্ঠান উপস্থাপক তাহেরা কিবরিয়ার সীমাবদ্ধতা আছে, সঞ্জনা ফিরোজ খবর পড়বেন তার সীমাবদ্ধতা আছে, তো এই সব কিছু বিবেচনায় নিয়ে অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সালাম, নমস্কার, শুভরাত্রি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এবারে সংক্ষিপ্ত সংবাদ পড়ছেন সঞ্জানা ফিরোজ।
ধন্যবাদ। ভারতের সুপ্রিম কোর্ট আজ এক গুরুত্বপূর্ণ রায় জানিয়েছে, কোনো মহিলা যদি তার অসম্মতিতে তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেন তাহলে তা ধর্ষণ হিসেবে গণ্য হবে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন কলকাতার সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী।
বছরখানেক আগে ভারতের তাপসী পান্নু ও অমিতাভ বচ্চন অভিনীত পিঙ্ক নামে একটি সিনেমা বিপুল সাড়া ফেলেছিল। তার বিষয় ছিল কোনো মহিলার আপত্তি সত্ত্বেও তাঁকে যৌন নির্যাতন করাই ধর্ষণ। আদালতের সামনে নির্যাতিতার আইনজীবী বলেছিলেন, নো মিন্স নো, না মানে না, সেই উক্তিরই প্রতিধ্বনি করে সুপ্রিম কোর্টের তিন সদস্যের একটি বেঞ্চ বলেছে, কোনো মহিলা যদি বলেন না তাহলে ধরে নিতে হবে না, তারপরেও যদি তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করা হয় আদালত সেই কাজকে ধর্ষণ হিসেবে গণ্য করবে। এক মহিলার অভিযোগ ছিল, তার কর্মদাতা তার অসম্মতি সত্ত্বেও বারবার তাঁকে ধর্ষণ করেছেন এবং তার ছবি তুলে রেখে ব্ল্যাকমেল করেছেন। গুজরাট হাইকোর্ট ওই অভিযোগ নাকচ করে দিয়ে বলে, এর জন্য মহিলা প্রচুর টাকা নিয়েছেন, কাজেই ধরে নেওয়া যায় তার সম্মতি ছিল। সুপ্রিম কোর্ট হাইকোর্টের ওই রায় খারিজ করে দিয়ে বলেছে, নো মিন্স নো। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আজ বুধবার প্রতিনিধি পরিষদে অভিশংসন তদন্ত কমিটির কাছে যুক্তরাষ্ট্রের দুই রাজনীতিবিদ প্রেসিডেন্ট ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছেন তিনি ইউক্রেন সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করেন। ট্রাম্প মনে করেন ইউক্রেন একটি দুর্নীতিগ্রস্ত দেশ এবং এই কারণে ওয়াশিংটনের সঙ্গে কিয়েভের কূটনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার প্রয়াস জটিল হয়ে পড়ে। হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা পরিষদের ইউক্রেন বিশেষজ্ঞ ক্যাথরিন ক্রফট সাক্ষ্য দেন। তিনি 2017 সালে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ইউক্রেনকে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রদানের পরিকল্পনায় ছিলেন। ওই সময় ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কোর সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠকেও তিনি উপস্থিত ছিলেন। ক্রফট বলেন ওই বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনকে দুর্নীতিগ্রস্ত দেশ বলে বারবার আখ্যা দিয়েছেন। তিনি আরও জানান জাতীয় নিরাপত্তা সহায়তাকারীর দায়িত্ব পালনের সময় যুক্তরাষ্ট্রের সাবেক রিপাবলিকান আইন প্রণেতা ও লবিস্ট রবার্ট লিভিংস্টোন তাকে অসংখ্যবার ফোন করে বলেন ইউক্রেনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মেরি ইয়াভানোভিচকে চাকরিচ্যুত করা উচিত। তিনি বলেন লিভিংস্টোন মেরি ইয়াভানোভিচকে ওবামা প্রশাসনের কর্মকর্তা হিসেবে চিহ্নিত করেন। তুরস্কের প্রেসিডেন্ট রাজেপ তাইয়েব এরদোয়ান জানিয়েছেন শুক্রবার সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে তুরস্ক ও রাশিয়ার যৌথ সামরিক মহড়া শুরু হবে। এর আগে দুই দেশের মধ্যে সিরিয়ার কুর্দি যোদ্ধাদের ওই অঞ্চল থেকে প্রত্যাহার করে নেওয়ার বিষয়ে চুক্তি হয়। আজ বুধবার জাতীয় টেলিভিশনে প্রচারিত ভাষণে এরদোয়ান জানান শুক্রবার যৌথ স্থল মহড়া দিয়ে শুরু করা হবে। কুর্দি মিলিশিয়া বাহিনীকে ওই অঞ্চল থেকে সরে যেতে চার দিনের সময়সীমা দেওয়া হয় যা গত মঙ্গলবার শেষ হয়। গত সপ্তাহে রাশিয়ার কৃষ্ণসাগর অবসর বিনোদনের শহর সোচিতে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চল নিয়ন্ত্রণ ভাগাভাগির বিষয়টি চূড়ান্ত হয়। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী জানান কয়েক হাজার সিরীয় কুর্দি যোদ্ধা ওই অঞ্চল ত্যাগ করেছে, তবে এরদোয়ান বলেন তার কাছে তথ্য রয়েছে এখন ওই অঞ্চলে কুর্দি যোদ্ধা রয়েছে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন টমাস ব্লন্ডেড এবং ফেসবুক লাইভে সহায়তা করেছেন সাফিউল আলম মাসুদ। আমি তাহিরা কিবরিয়া সবাইকে আরও একবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.